মেয়েরাজ গিয়েছেন সারসে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, সচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله مدني চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শবে মেরাজের দুলহা এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা মেরাজ সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব। আমাদের আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী আখরি নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত অনুষ্ঠানে আমরা মিরাজ রজনীতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর জান্নাতে নির্মাণ করা হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখেছিলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগিয়ে যাচ্ছেন, এবং মুয়াজ্জিন এবং ইমামদের যে ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা সুদ সম্পর্কে, আমরা যে সুদখোরদেরকে কি শাস্তি দেওয়া হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে কি দেখেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করি। গীবতের মতো সুদ খাওয়াও চরম বিধ্বংসী ও প্রাণ হরণকারী রোগ, যা মানুষের অন্তরে মুসলমানের কল্যাণ কামনার মানসিকতাকে নষ্ট করে দেয়। মেরাজের রজনীতে প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে লিপ্ত দেখেছেন তাদের মধ্যে ওই লোকেরাও ছিল যারা সুদ খাওয়ার কারণে আজাবে লিপ্ত ছিল। হযরত সাইয়েদুনা সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরাজ রজনীতে আমি একজন ব্যক্তিকে দেখলাম নদীতে সাঁতার কেটে কেটে পাথর গিলছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম এ কে, বলা হলো এই ব্যক্তি সুদখোর। আল্লাহু আকবার। মিরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন যে নদীতে একজন লোক সাঁতার কাটছে আর পাথর গিলছে, তো তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে দুনিয়াতে সুদ খেত। ইবনে মাজা শরীফে রয়েছে হযরত সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ রজনীতে আমি কিছু লোকের নিকট গিয়েছি যাদের পেট বড় বড় আকৃতির ছিল আর এর ভেতরে সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা, বললেন এরা সুদখোর। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যেহেতু সুদখোর লোভী হয় তাই খায় কম লোভ করে বেশি, এই জন্য তাদের পেট বাস্তবিকই বড় হয়ে যায়। মানুষের যে সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত তা পেটে সাপ বিচ্ছুর আকৃতিতে দৃষ্টিগোচর হবে। আল্লাহু আকবার। আর যদি সামান্য একটি কীট সৃষ্টি হয়ে যায় তবে সুস্থতায় বিঘ্নতা ঘটে, মানুষ অস্থির হয়ে যায়। তখন বুঝে নিন যে যখন তার পেট বিচ্ছুতে ভরে যায় তখন তার কষ্ট ও অস্থিরতা অবস্থা কেমন হবে। আমরা সুদ থেকে তবা করে নিই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। উপরোক্ত বর্ণনা থেকে ওই সকল শিক্ষা গ্রহণ করা উচিত যারা সুদের লেনদেন করে। একটু চিন্তা করুন, যদি এই অবাধ্যতার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, আসরের দিন সুদখোরদের এই যন্ত্রণাদায়ক আজাবে লিপ্ত করে দেন, পেটে সাপ ও বিচ্ছু পূর্ণ করে দেন, তবে কি হবে? তখন এই সুদের লাভ কোনো উপকারে আসবে না। তাই বুদ্ধিমানের উচিত পার্থিব সামান্য কোনো স্থায়ী উপকারের জন্য নিজেকে কবর ও আখিরাতের ভয়াবহ আজাবের উপযুক্ত না বানানো। প্রিয় ইসলামী ভাইরা, আবার আমাদের মাঝে অনেকে আছে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে কী রয়েছে? প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে করিম ও হাদিস শরীফে নামাজের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। প্রত্যেক নামাজ সময় মতো নিয়মিত আদায় করার অসংখ্য ফজিলত এবং শরঈ অজুহাত ব্যতীত অলসতা করার কঠিন শাস্তি বর্ণিত হয়েছে। মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোকও দেখেছেন যারা নামাজে অলসতা করার কারণে আযাবের সম্মুখীন হয়েছে। আসুন তা লক্ষ্য করি এবং নিয়মিত নামাজ আদায় করার মানসিকতা তৈরি করে নিই আমরা। বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোকের নিকট গমন করেন যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল। প্রতিবার পিষ্ট হওয়ার পর তার পূর্বের ন্যায় ঠিক হয়ে যেত। প্রতিবার পিষ্ট হওয়ার পর তা পূর্বের ন্যায় ঠিক হয়ে যেত এবং পুনরায় পিষ্ট করা হতো। এক্ষেত্রে কোনো অলসতা করা হতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আরজ করলেন, এরা হলো ওই লোক যাদের মাথা নামাজের কারণে বোঝা হয়ে থাকত। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আরও কিছু লোকের নিকট তশরিফ নিয়ে গেলেন। তাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছিল আর প্রতিবার কাটার পর তা পুনরায় ঠিক হয়ে যেত। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আরজ করলেন, এরা আপনার উম্মতের বক্তা যারা নিজেদের কথার উপর আমল করত না এবং কোরআন পড়ত কিন্তু এর উপর আমল করত না। উক্ত বর্ণনা থেকে ওই সকল মুবাল্লিগ ও বক্তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা অন্যদের তো নেকির দাওয়াত দেয়, নামাজ রোজা জাকাত হজের প্রতি উৎসাহিত করে, কিন্তু মিথ্যা গীবত চগলখড়ি হিংসা ও অহংকার প্রভৃতি নাজায়েজ হারাম কাজ থেকে নিষেধ করে কিন্তু নিজেরা ভুলে থাকে, তাদের এই বিষয়ে অনুভূতি থাকে না, কেয়ামতের দিন তাদের হিসাব নিকাশও হবে, তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এক সাগরেদকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে প্রিয় বৎস্য, ইলিম ব্যতীত আমল পাগলামি ও উম্মাদুনার চেয়ে কম নয়, আর আমল ইলিম ব্যতীত সম্ভব নয়। যে ইলম আজ আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না এবং আল্লাহ পাকের আনুগত্যের আগ্রহ সৃষ্টি করতে পারে না, তবে মনে রেখো তা কাল কেয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাতে পারবে না। যদি আজ তুমি নেক আমল না করো এবং অতিবাহিত হওয়া সময়ের প্রতিকার না করো, তবে কাল কেয়ামতে তোমার এটাই আর্তনাদ হবে যে ফারজিআনা নাআমাল সালেহান ইন্না মুকিনুন, আমাদেরকে পুনরায় প্রেরণ করো যাতে আমরা সৎ কাজ করি, আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস এসে গেছে। তখন তোমাকে উত্তর দেওয়া হবে, হে বোকা, হে মূর্খ, তুমি তো সেখান থেকেই আসছ, আত্মায় সাহস সৃষ্টি করো, নফসের বিরুদ্ধে জিহাদ করো এবং মৃত্যুকে নিজের নিকটতম জানো, কেননা তোমার ঠিকানা হলো কবর এবং কবরবাসী প্রতিটি মুহূর্তে তোমার জন্য অপেক্ষমান, তুমি কখন তাদের নিকট পৌঁছবে? সাবধান সাবধান, ভয় করো, দেখা যাবে যে পাথে ব্যথিত তুমি তার নিকট পৌঁছে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমলহীন বক্তার ভয়াবহ পরিণতি সম্পর্কিত আরেকটি হাদিস শরীফ লক্ষ্য করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং তাকে আগুনে নিক্ষেপ করা হবে, যার ফলে তার নাড়ি ভুড়ি বাইরে চলে আসবে, তা তাদের চতুর্পাশে এমনভাবে চক্কর দেবে যেমনিভাবে গাধা চাকির চারপাশে চক্কর দেয়। জাহান্নামীরা তার নিকট এসে জিজ্ঞাসা করবে, হে অমুক, তোমার কি হলো? তুমি কি লোকদের নেকির দাওয়াত দিতে না এবং মন্দের কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ, কেনই বা নয়, আমি নেকির আদেশ দিতাম কিন্তু নিজে আমল করতাম না, মন্দ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজেই করতাম। প্রিয় ইসলামী ভাইরা, যে সকল মুবাল্লিগ উৎসাহ প্রদানের জন্য নিজেকে আপাদমস্তক আমল দ্বারা সাজিয়ে নেয় না, অন্যকে আমলকারী বানানোর, নিজেকে আমলহীনতার অন্ধকার খাঁচা থেকে বের করে না, এসব লোকদের নেকির দাওয়াতের মধ্যে প্রভাবও থাকে না। পক্ষান্তরে আমলদার মুবাল্লিগদের মুখ হতে নির্গত কথা প্রভাবকারীর জন্য তীর হয়ে সম্বোধিত ব্যক্তির অন্তরে বিদ্ধ হয়ে যায় এবং তাকে সুন্নাতের আমলি প্রতিচ্ছবি হতে বাধ্য করে দেয়। মেরাজ রজনীতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে এমন কিছু লোককে দেখেছেন যারা আগুনের ডালে ঝুলন্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আরজ করলেন, এরা ওই সব লোক যারা আপন পিতা মাতাকে গালি দিত, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, মাতা পিতাকে কষ্ট দেয়া ও তাদেরকে বিরক্ত করা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে মাতা পিতাকে ধমকানো এবং তাদেরকে উফ শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন, যেমনটি ইরশাদ করেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। ইসলামী ভাইরা, মাতা পিতার অবাধ্যতা ও কষ্টদানের পরকালীন শাস্তি তো রয়েছেই, দুনিয়াতেও শিক্ষণীয় শাস্তি ভোগ করতে হয়। প্রায় দেখা গেছে যে যারা নিজ পিতামাতাকে বিরক্ত করে এবং তাদেরকে কষ্ট দেয়, স্বয়ং নিজেই সন্তানদের হাতে অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন অতিবাহিত করে। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি গুনাহ আল্লাহ পাক যাকে চান ক্ষমা করে দেন, কিন্তু মাতা পিতার অবাধ্য ও কষ্টদানকারীকে ক্ষমা করেন না, বরং এমন ব্যক্তিদের মৃত্যুর পূর্বেই পার্থিব জীবনে দ্রুত শাস্তি দেন। দিল দুখানা ছোড় দে মা বাপ কা, দিল দুখানা ছোড় দে মা বাপ কা, ওরনা হ্যায় উসমে খসারা আপকা, কর লে তওবা রব কি রহমত হ্যায় বড়ি, কব্র মে ওরনা সজা হোগি কড়ি। মাদানি চ্যানেলের দর্শক বিন্দু, যারা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন তারা একটু চিন্তা করে দেখুন যে তারা পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তারা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তোমরা তাদেরকে উফ পর্যন্ত বলো না, কারণ ছোটবেলায় তারা তাদের গর্ভে ধারণ করেছেন। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দু বছর পর্যন্ত প্রায় মায়েদের অনেক কষ্ট হয়ে থাকে, সন্তানকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট হয়। সন্তানের উচিত যেন সন্তানের মাধ্যমে পিতামাতা যেন কোনো কষ্ট না পায়, পিতামাতার যেন খিদমত করে। বা আইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাই, এর মা গভীর রাত্রে পানি আনার জন্য আইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইকে বললেন, আর শীতকাল ছিল, যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই ওই পানি যখন নিয়ে আসলেন, দেখলেন মা ঘুমোচ্ছে, তো পানি নিয়ে সে দাঁড়িয়ে রইল আর মাকে সে জাগ্রত করেনি। তো যখন মা অনেকক্ষণ পরে জাগ্রত হলো, দেখলো যে তার সন্তান এখনও পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তো মা তার জন্য দোয়া করলো। তো সেই দোয়ার বহু বরকতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই যুগশ্রেষ্ঠ ওলিতে পরিণত হলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাই ওলিদের মধ্যে তার মর্যাদা অনেক শীর্ষ স্তরে রয়েছে। তো মাতা পিতার খিদমত করার কারণে এমন সম্মান তিনি পেয়েছেন, এমন মর্যাদার অধিকারী হয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিকারে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মেরাজ রজনী সম্পর্কে আলোচনা করছিলাম। তো মেরাজ রজনীতে আমরা যে সমস্ত বক্তা রয়েছে যারা বয়ান করে কিন্তু নিজে আমল করে না, তাদের শাস্তি সম্পর্কে আমরা শুনলাম। যারা গীবত করে তাদের শাস্তি সম্পর্কে শুনলাম। যারা সুদ খায় তাদের শাস্তি সম্পর্কে শুনলাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা কিছু শুনছি, যে সমস্ত গুনাহ সম্পর্কে শুনেছি এবং তার শাস্তি সম্পর্কে শুনেছি, আমরা তা থেকে তওবা করে নিই আর আমরা নেককার হওয়ার চেষ্টা করি। আবার বেনামাজি সম্পর্কে শুনলাম যে বেনামাজিদেরকে কী শাস্তি দেওয়া হবে, তো আমরা নামাজ, যাদের নামাজ যত কাজা হয়েছে তওবা করে নিন এবং সেই কাজা নামাজগুলোকে পুনরায় আদায় করে নিন, এবং যে নামাজ চলমান রয়েছে সেই নামাজগুলোকেও আদায় করতে থাকুন, চলমান নামাজগুলোকে আদায় করতে থাকুন এবং সাথে সাথে যে আপনার উপর কাজা নামাজগুলো রয়েছে সেগুলো আদায় করতে থাকুন। তো নামাজের পদ্ধতি জানার জন্য এবং কাজা নামাজের পদ্ধতি জানার জন্য আমির আলী সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামত বরকাতুল আলিয়ার প্রসিদ্ধ কিতাব নামাজের আহকাম, নামাজের আহকামের মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে, তার মধ্যে একটা অধ্যায় রয়েছে নামাজের পদ্ধতি, আর একটা রয়েছে কাজা নামাজের পদ্ধতি। তো আমরা এই নামাজের পদ্ধতি থেকে আমরা নামাজের নিয়মাবলী আমরা শিখে নিই, এবং কাজা নামাজের পদ্ধতি থেকে আমরা কাজা নামাজ আদায় করার পদ্ধতিও শিখে নিই, আর আমরা আমল করা শুরু করে দিই। তাহলে আল্লাহ তাআলা আমাদের তাওবাকে কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যা কিছু শুনেছি শিখেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সব চোখে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।